ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজ থেকে আবারও শুরু হচ্ছে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের এক ঘন্টার রেডিও অনুষ্ঠান। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আজকের এই অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি তৎপরতা নিয়ে আমির খসরুর রিপোর্ট।
চট্টগ্রামে আবারও দুটো বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়েছিল জঙ্গি সন্দেহে।
তাছাড়াও রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের পাঠানো ভারতের কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের দর্শনের পরিবর্তন নিয়ে একটি রিপোর্ট।
কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদী দর্শন এবার যেন পরাস্ত হতে চলেছে ক্রমবর্ধমান বিজেপির হিন্দুত্ববাদের কাছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI এর পরিচালক জেমস কোমি নিশ্চিত করেছেন যে তার সংস্থা সক্রিয়ভাবে তদন্ত করে দেখছে যে রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে কিনা। ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের সঙ্গে সম্ভাব্য সমন্বয়ের বিষয়টিও তদন্তে অন্তর্ভুক্ত। সোমবার কোমি যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটিতে সাক্ষ্য দিচ্ছেন। জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান অ্যাডমিরাল মাইকেল রজার্সও সাক্ষ্য দিচ্ছেন। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার স্বার্থের সঙ্গে তার নির্বাচনী অভিযান সহযোগিতা করেছে যাতে তিনি জয়ী হন এই ধারণার সমালোচনা করে সোমবার বলেন যে ডেমোক্র্যাটরা এই অজুহাত বানিয়েছে কারণ তারা নির্বাচনে হেরেছে। ট্রাম্প তার কয়েকটি টুইটার বার্তায় বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার এবং অন্যান্যরা বলেছেন যে কোনো প্রমাণ নেই যে তিনি মস্কোর সঙ্গে যোগ দিয়েছেন তার লক্ষ্যে সাহায্য করার জন্য। ট্রাম্প বলেন, এটা ভুয়া খবর এবং সকলেই সেটা জানে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটিতে আজ শুনানিতে দুই শীর্ষ আমেরিকান কর্মকর্তা বক্তব্য রাখছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যে উপসংহার টেনেছে যে রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে ট্রাম্পকে সাহায্য করার জন্য এবং প্রেসিডেন্ট যে কোনো প্রমাণ ছাড়া দাবি করেছেন যে ওবামা নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে সদর কার্যালয়ে টেলিফোনে আড়ি পাতা নির্দেশ দিয়েছিলেন নির্বাচনের আগে, এই দুই বিষয় কর্মকর্তারা বক্তব্য রাখছেন। যুক্তরাষ্ট্র সেনেটে আজ সুপ্রিম কোর্টে বিচারপতির পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী নীল গোরসাচকে নিয়ে নিয়োগদানের বিষয়ে প্রথম শুনানি হবে। দীর্ঘদিন ওই পদটি শূন্য রয়েছে। 2016 সালের ফেব্রুয়ারি মাসে অ্যান্টনিন স্কালিয়া মারা যাওয়ার পর থেকে নয় বিচারপতির একটি পদ শূন্য রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যাকে মনোনীত করেছিলেন বিচারক মেরিক গার্ল্যান্ড, রিপাবলিকানদের নেতৃত্বে সেনেটে কখনোই তা শুনানি হয়নি। গোরসাচ ও সেনেট জুডিশিয়ারি কমিটির সদস্যরা আজ সোমবার তাদের প্রারম্ভিক বিবৃতি দেবেন। মঙ্গলবার ও বুধবার গোরসাচ প্রশ্নের উত্তর দেবেন। শুনানি শেষ হবে বৃহস্পতিবার। সেনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, তাদের 52টি আসন, ডেমোক্র্যাটদের সংখ্যা 48। গোরসাচ অনুমোদন পেলে সুপ্রিম কোর্টে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রাম নগরীর আকবর শাহ ও কাটলি এলাকায় দুটি বাড়িতে সোমবার অভিযান চালিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে দুই ঘণ্টার চিরুনি তল্লাশি শেষে কিছু পাওয়া যায়নি বলে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বিকেল 4টার দিকে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দুটো বাড়ি ঘিরে ফেলে অভিযান শুরু করে। পুলিশ কর্মকর্তারা বলছেন, সীতাকুণ্ডুতে আটক দুই কথিত জঙ্গির তথ্যের ভিত্তিতে এসব বাড়িতে অভিযান চালানো হয়। উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটো বাড়িতে পুলিশি অভিযানে এক শিশু সহ 5 জন নিহত হন এবং বিপুল সংখ্যক বিস্ফোরক উদ্ধার করা হয়। এদিকে পুলিশ দাবি করেছে, কক্সবাজার শহর থেকে 2 জন রোহিঙ্গা সহ 6 জন কথিত জঙ্গিকে তারা আটক করেছে। তবে বিস্তারিত কিছুই এখনো পর্যন্ত জানানো হয়নি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির বিপুল সাফল্যে অনেকের দাবি এই বিপুল জয়ের ফলেই আগামী 2019 লোকসভা ভোটে অ্যাডভান্টেজ পাবেন নরেন্দ্র মোদী। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির বিপুল সাফল্যে অনেকের দাবি এই বিপুল জয়ের ফলে আগামী 2019 সালের লোকসভা ভোটে অ্যাডভান্টেজ পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি। নরেন্দ্র মোদীর সাফল্যকে রুখতে মহাজোটের পথে হাঁটতে পারে বিজেপি বিরোধী দলগুলি, এমনই অভিমত দেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের। নরেন্দ্র মোদীর সর্বভারতীয় বিরোধিতায় রাজনৈতিক দলগুলির অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী বিরোধী মহাজোট হলে তিনি আছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, যদি কোনো প্রস্তাব আসে আমি আছি, ওরা বাংলাকে টার্গেট করলে আমরা ইন্ডিয়াকে টার্গেট করতে পারি। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির সাথে জোট করেও সাফল্য আসেনি কংগ্রেসের। বিজেপিকে রুখতে কংগ্রেসও কি মহাজোটের ভাবনায়? ইতিমধ্যেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা মণিশঙ্কর আইয়ার বলেছেন, বিজেপিকে একা হাতে রোখা সম্ভব নয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সম্প্রতি ভারতের 5 রাজ্যের বিধানসভা ভোটের পর দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে আস্থা ভোটে জিতল বিজেপির নেতৃত্বাধীন জোট। 60 সদস্যের বিধানসভায় 33 জনের ভোট পেয়েছেন মুখ্যমন্ত্রী নাংথসাম বীরেন সিংহ। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
60 সদস্যের বিধানসভায় 33 জন বিধায়কের ভোট পেয়েছেন মুখ্যমন্ত্রী নাংথসাম বীরেন সিং। বিজেপির ইয়ং নাম খেমচাঁদ সিং বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। গত 16 মার্চ তারিখ যে মন্ত্রিসভা শপথ নিয়েছে তাতে মুখ্যমন্ত্রীসহ বিজেপি বিধায়ক মাত্র 2 জন, শরিক দল এনপিপির 4, এনপিএফ ও এলজেপির 1 জন করে বিধায়ককে মন্ত্রিসভায় জায়গা দিতে হয়েছে। এছাড়াও যে কংগ্রেস বিধায়ক বিজেপিতে নাম লিখিয়েছেন মন্ত্রীপদ পেয়েছেন তিনিও। প্রসঙ্গত বলা যেতে পারে এবারের বিধানসভা ভোটে 21টি আসন পায় বিজেপি, তবে 28টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয় কংগ্রেস। কিন্তু এনপিপি ও এনপিএফ এর 4 জন করে মোট 8 বিধায়কের সমর্থন পায় বিজেপি। এলজেপির 1 বিধায়ক তাদের সমর্থন করেন। কংগ্রেস ও তৃণমূলের 2 বিধায়কও শেষ পর্যন্ত সমর্থন করে বিজেপিকে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্লেষকদের মতে ভারতে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদীর দর্শন এবার পরাস্ত হতে চলেছে ক্রমবর্ধমান বিজেপির হিন্দুত্ববাদের কাছে, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভারতের রাজনীতি এখন যেন এক সন্ধিক্ষণে। কংগ্রেসের ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী দর্শন এবার ক্রমশই পরাস্ত হয়ে চলেছে ক্রমবর্ধমান বিজেপির হিন্দুত্ববাদের কাছে। বামপন্থীরা তো অনেকদিন ধরেই ক্রমশ অপ্রাসঙ্গিকই হয়ে উঠছেন। উত্তরপ্রদেশের 403টি বিধানসভা আসনের 1টিতেও মুসলিম প্রার্থী না দিয়ে বিজেপি যেন স্পষ্ট বার্তাই দিল মুসলিমদের নিয়ে আলাদা করে তারা মাথা ঘামাতে রাজি নন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবশ্য আশ্বস্ত করেছেন সব ধর্ম ও বর্ণের মানুষের জন্যই তার সরকার কাজ করবে। তবু যোগীর সমর্থকরা চাইছেন এবার গড়তেই হবে অযোধ্যায় রাম মন্দির। দলের শীর্ষ নেতৃত্ব অবশ্য তাই চাইবেন কিনা সেটা জানা নেই, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে যেভাবে জড়ো হয়েছিলেন সমর্থক সন্ন্যাসীরা, তাদের উদ্দীপনা দেখে মনে হতেই পারে তারা চান পূর্ণ হিন্দুত্ববাদী রামরাজত্ব। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সোমবার সিরিয়ান বাহিনী রাজধানী দামেস্কে বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালায়। এর 1 দিন আগে বিরোধী যোদ্ধারা শহরের উত্তর পূর্বাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত এলাকায় আকস্মিক হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা বলেছে তারা সরকারপন্থী জঙ্গি বিমান দামেস্কের আকাশে উড়তে দেখেছে, যদিও এটা সুস্পষ্ট নয় যে ওই বিমান সিরিয়ানদের ছিল না মিত্রদেশ রাশিয়ার ছিল। রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে লড়ছে সেখানে। সোমবার যেসব এলাকায় সংঘর্ষ হয় তার মধ্যে অন্তর্ভুক্ত জোবার এলাকাটি। রবিবার বিরোধী যোদ্ধারা জোবারে বেশ কয়েকটি ভবন দখল করে। বিরোধীরা এক অভিযান শুরু করে 2টি গাড়ি বোমা বিস্ফোরণ এবং বেশ কয়েকটি আক্রমণ অভিযান দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটনে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে আলোচনা করবেন। আলোচ্যসূচিতে সম্ভবত অন্তর্ভুক্ত থাকবে ইসলামিক স্টেট চরমপন্থীদের কাছ থেকে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মসুল পুনর্দখলের লক্ষ্যে বর্তমানের আক্রমণ অভিযান। খবর শেষ হলো।
শ্রোতা বন্ধুরা, আবারও জানাচ্ছি, আজ থেকে প্রতিদিন আপনারা শুনতে পাবেন ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের এক ঘন্টার রেডিও অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে এবং মানবিক সহায়তা পৌঁছানোর ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে বিবৃতি দিতে চেয়েছিল, চীন ও রাশিয়ার ভিটোর কারণে তা সম্ভব হয়নি। আর এই বিষয়টি বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আবরার চৌধুরী। আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর সঙ্গে তিনি এক সাক্ষাৎকার।
মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্যমান সহিংস পরিস্থিতি এবং মানবিক সংকট নিরসনে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন এবং মিয়ানমারের মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের স্পেশাল রিপোর্টিয়ার ইয়াং হিলি বাংলাদেশ এবং মিয়ানমারে সরেজমিনে পরিদর্শন, রোহিঙ্গাদের সাথে আলাপ আলোচনা এবং পর্যবেক্ষণ শেষে পৃথক পৃথক দুটো প্রতিবেদন পেশ করেছেন এ মাসেই। আর এই দুটো প্রতিবেদনেই রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে মিয়ানমার বাহিনীর চরম নির্যাতনের কথা বলা হয়েছে। আর দেশটির রাখাইন রাজ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে নির্যাতন নিপীড়ন বন্ধ করা সহ এসব বিষয়ে ওই দেশটির প্রতি উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। মানবিক সাহায্য সহায়তা যাতে পৌঁছানো যায় তার আহ্বানও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। এমনই এক প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তেজনাকর পরিস্থিতি এবং নির্যাতনের ব্যাপারে উদ্বেগ এবং মানবিক সাহায্য সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়ে এক বিবৃতি দিতে চেয়েছিল। শুক্রবার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন এবং রাশিয়ার ভেটো প্রদানের কারণে ওই বিবৃতিটি শেষ পর্যন্ত দেয়া সম্ভব হয়নি। নিরাপত্তা পরিষদের খসড়া বিবৃতিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগ এবং এসব এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার বিষয়েই প্রধানত গুরুত্ব দেওয়া হয়েছিল। চীন এবং রাশিয়ার ভেটো দেওয়ার বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আবরার চৌধুরী।
পরিতাপের বিষয় যে এই ধরনের একটা ন্যূনতম উদ্যোগ, আমি বলবো যে বিবৃতির মধ্যে বলা ছিল যে সহিংসতার আবার ওখানে বৃদ্ধি পাচ্ছে, ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা এবং মানব সেখানে যেন মানবিক সাহায্য এফেক্টেড জায়গাগুলোতে যেন যেতে পারে সেটা নিশ্চিত করা, এই ধরনের একটা ন্যূনতম একটা বিষয় দাবি সম্বলিত, সেটা যে কেন গ্রহণযোগ্য হলো না চীন এবং রাশিয়ার কাছে সেটা আমরা বুঝতে পারছি না। এবং অবশ্যই এটা খুবই পরিতাপের বিষয় যে ধরনের একটা ডেভেলপমেন্ট হয়েছে। আন্তর্জাতিক ভাবে যখন মায়ানমারকে একটা কোণঠাসা করা সম্ভব হয়েছিল, তখন সেই পর্যায়ে এই ধরনের একটা তাদের প্রতি প্রচ্ছন্ন সমর্থন তাদেরকে আরো অত্যন্ত করে তুলবে বলে আমরা মনে করি। এদিক থেকে যারা বাংলাদেশে যারা রোহিঙ্গারা রয়েছেন তারা অবশ্যই প্রেক্ষিতে তারা হতাশা ব্যক্ত করবেন, এবং আমরাও যারা মেইন স্ট্রিম যারা বাংলাদেশে যেন রয়েছে বাংলাদেশের সরকারের প্রতিও আমার মনে হয় যে তারাও এটা নিয়ে ব্যাকআপে খুব একটা সুফলভাবে এটা দেখবেন না। কারণ দুদিন আগেই কফি আনান কমিশন, যে অ্যাডভাইজারি কমিশন যেটা করা হয়েছিল মায়ানমার সরকার, তারা নিজেরাই বলেছেন যে এই লোকগুলো দেশে যেন মর্যাদার সাথে ফিরে যেতে পারে, আন্তর্জাতিক মানে তারা যেন ফিরে যেতে পারে তার জন্য তারা আহ্বান জানিয়েছেন মায়ানমার সরকারকে। তো সেই প্রেক্ষিতে আমার মনে হয় যে এই ধরনের একটা প্রস্তাবটি গৃহীত হলো না, এটা এটা একটা নেতিবাচক একটা দিক হিসেবে আমরা বিবেচনা করবো।
বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের উপরে এর প্রতিক্রিয়া কি এবং কেমন হতে পারে সে প্রশ্নে ডক্টর আবরার চৌধুরী বলেন,
স্বল্পকালীন মেয়াদের জন্য এটা অবশ্যই বাধাগ্রস্ত কিছুটা হলেও হবে। এটা তারা এটা যদি গৃহীত হতো তাহলেও যে তাদের যাওয়াটা যে সুনিশ্চিত হতো সেটা কিন্তু নয়, কিন্তু একটা পরিবেশ একটা তৈরি হচ্ছে বার্মার উপরে আন্তর্জাতিক যে চাপ, সেই চাপ ক্রমান্বয়ে এটা বৃদ্ধি পাচ্ছে, এবং যদিও এটা একটা হোঁচট খাওয়া আমি মনে করি, কিন্তু তার সত্ত্বেও অবস্থার যে পরিবর্তন যেভাবে ঘটছে এটা যদি অব্যাহত থাকে তাহলে অবশ্যই বর্মি সরকারকে এদেরকে ফিরিয়ে দিতে তারা কোনো না কোনো সময় বাধ্য হবে। কাজে সময়টা গুরুত্বপূর্ণ, কিন্তু হয়তো আমাদেরকে আরো এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে আরো হয়তো ধৈর্য এখানে ধরতে হবে, এবং আমাদের দিক থেকে বাংলাদেশের দিক থেকে কূটনৈতিক যে তৎপরতা বিশেষ করে চীনকে এই ক্ষেত্রে বোঝানো, এখানে অবশ্যই চীনের একটা স্বার্থ রয়েছে, বার্মার সঙ্গে তার বড় ধরনের স্বার্থ রয়েছে, কিন্তু তারপরেও যে একটা আন্তর্জাতিক শক্তি হিসেবে চীন এখানে উত্থান ঘটছে তার যে দায় দায়িত্ব কিছুটা রয়েছে সে বিষয়ে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং এই ব্যাপারে আমাদের আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে আমাদেরকে আরো উদ্যোগী হতে হবে বলে আমরা মনে করি,
বলছিলেন ডক্টর আবরার চৌধুরী। এদিকে বর্তমানে বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত মিয়ানমার সরকার গঠিত তদন্ত কমিশনের একটি প্রতিনিধি দল সোমবারও কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আবারও মনে করিয়ে দিই, আজ থেকে শুরু হচ্ছে আমাদের এক ঘন্টার রেডিও অনুষ্ঠান। এর মধ্যে সোমবার এবং শুক্রবার থাকবে বিশেষ আলোচনা অনুষ্ঠান আলাপন, এবং বুধবার থাকবে আমাদের সাপ্তাহিক আয়োজন হ্যালো ওয়াশিংটন। এবার শুরু হচ্ছে আমাদের সোমবারের আলোচনা অনুষ্ঠান আলাপন। আজকের বিষয়, বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান। পরিচালনা করছেন সরকার কবিরউদ্দিন।
সাবরিনা, ধন্যবাদ আপনাকে। শ্রোতাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছার সঙ্গে আমাদের আজকের এই নতুন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকবেন শেষ পর্যন্ত, এবং অনুষ্ঠানের শ্রীবৃদ্ধির জন্যে আপনারা নিশ্চয়ই অবদান রাখবেন, সেজন্য আগেভাগেই আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখছি। ইদানিং বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান পরিলক্ষিত হয়েছে, হচ্ছে বলে সংবাদ মাধ্যমে প্রচারিত খবরাখবরে আমরা জানতে পেরেছি। এসব নিয়েই আমাদের আজকের আলাপন, আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন বাংলাদেশ থেকে বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আর রয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক সংবাদ ভাষ্যকার সৈয়দ মাহমুদুল্লাহ। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের কারো বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন শুরু করছি তাহলে, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের কাছে তার প্রারম্ভিক মন্তব্যের জন্যে। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, পাত্র বা সমাজ বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। তবে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের কাছে যাওয়ার আগে আমরা আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর কাছে যাচ্ছি। আপনারা একটু আগেই বিশ্ব সংবাদে আমাদের আমার সহকর্মী শেগুফতা নাসরিন কুইনের কাছ থেকে শুনেছেন যে বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে একটি রিপোর্ট আমির খসরুর। তো আমির খসরু, এই রিপোর্টে কোনো আপডেট আছে এ অবধি? হ্যালো খসরু।
জি, আমি শুনতে পাচ্ছি। এই রিপোর্টের এখন কোনো আপডেট নেই, কারণ সন্ধে ছটার দিকে পুলিশ ঘোষণা করেছে যে এই অভিযান শেষ করা হয়েছে। অভিযানটি শুরু হয়েছিল বিকেল চারটার দিকে, এবং জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রাম নগরীর আকবরশাহ এবং কাটলি এলাকায় দুটো বাড়িতে অভিযান চালানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে, এবং দু ঘন্টার চিরুনি তল্লাশি শেষে কিছুই পাওয়া যায়নি, এটা এমনটাই জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবে এই অভিযানটি কেন হয়েছে, এটা একটা আতঙ্কের কারণে, এটা বলছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। কারণ সীতাকুণ্ডে কয়েকদিন আগে অর্থাৎ বুধবার দুটো বাড়িতে পুলিশি অভিযানে পাঁচজন নিহত হয়েছেন, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, এবং আজ সোমবারই ঘোষণা করা হয়েছে যে এই একটি বাড়ি সম্পূর্ণ বিস্ফোরক মুক্ত করা হয়েছে, যে বাড়িতে পরিপূর্ণভাবে বিস্ফোরক ছিল।
হ্যাঁ জি খসরু, হ্যাঁ জি, এই আপনি এখানে আপনাকে থামাচ্ছি, আপনি কিন্তু যাবেন না, আপনি আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, কোনো আপডেট হলে পরে সেটা বলবেন এবং মাঝে মধ্যে এই মন্তব্যের জন্য আপনার কাছে যাব। আমি এখন জেনারেল সাখাওয়াত হোসেনের কাছে যাবার আগে আমাদের বিভাগীয় প্রধান রোকেয়া হায়দার স্টুডিওতে রয়েছেন, যেহেতু এটা অভিষেক অনুষ্ঠান, আলাপন আজকের অভিষেক অনুষ্ঠানে রোকেয়া হায়দার শুভেচ্ছা মন্তব্যের জন্য যাচ্ছি। রোকেয়া হায়দার,
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর আবারও বলছি যে আমাদের এই অনুষ্ঠান এক ঘন্টায় আজ থেকে শুরু হলো আবার, এবং এক ঘন্টার অনুষ্ঠান কিন্তু এই মুহূর্তে মিডিয়াম ওয়েবেই প্রচারিত হচ্ছে। আমরা আপনাদের যে অনুরোধ আছে সেইভাবে চেষ্টা করে যাচ্ছি যে হয়তো এই অনুষ্ঠান আগামীতে শর্ট ওয়েবে প্রচার করা সম্ভব হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আরেকটি কথা বলি, এটি কল ইন অনুষ্ঠান, আপনারা আমাদের সরাসরি ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বার যেমন আপনারা জানেন 2026193062। অনুষ্ঠান চলাকালে যদি আপনাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে সরাসরি ফোন করতে পারেন 2026193062 এই নম্বরে। আর এখন আমরা ফিরে যাচ্ছি আলোচনায় সরকার কবিরুদ্দিন আর ঢাকা এবং নিউ ইয়র্কে যারা রয়েছেন আমাদের সেই বিশেষ অতিথিদের কাছে।
জি ধন্যবাদ, শ্রোতারা তো থাকবেনই আমাদের সঙ্গে, রোকেয়াদার আপনিও থাকবেন আমাদের সঙ্গে, মাঝে মধ্যেই আপনার কাছে যাবো হয়তো আমরা মন্তব্যের জন্য। এই মুহূর্তে চলে যাচ্ছি সেন্ট মার্টিনস আইল্যান্ডে বাংলাদেশের, সেখানে অবকাশ যাপনে গিয়েছেন জেনারেল সাখাওয়াত হোসেন, কিন্তু আমরা ওখানেও ওর পিছু ধাওয়া করেছি। জেনারেল সাখাওয়াত হোসেন, প্রারম্ভিক মন্তব্য, বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান।
আমি তো এমন এক জায়গায় আছি যে আজকের কোনো খবর আমি পাইনি। আমি খসরুর মুখে যেটা শুনলাম যে চিটগাঙে বোধহয় একটা বাড়িতে তল্লাশি চালিয়েছিল, সেখানে কিছু পাওয়া যায়নি।
জি গত কদিন ধরেই চিটগাঙের এই ঘটনাটা চলছে।
হ্যাঁ গত কয়েকদিন ধরে ওই আপনার সীতাকুণ্ডুর পর থেকে
জি
এই বিষয়টা চলে আসছে।
আচ্ছা এই সন্ত্রাসবাদের এই যে উত্থান, এটা হঠাৎ করে কেন দেখা যাচ্ছে, কারণ কি হতে পারে?
দেখুন আমি একটু যদি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে কথা বলি,
জি
এটা কিন্তু এই সন্ত্রাসবাদের বিষয়টি কিন্তু খুব একটা নতুন যে বিষয় তা নয়। আপনি যদি
এবং শুধু বাংলাদেশেই যে হচ্ছে তাও নয়,
সেন্চুরির দিকে আপনার অ্যানার্কিস্ট রাওটা সন্ত্রাসবাদ করেছিল, তারপরে আমরা দেখলাম যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে পোস্ট কলোনিয়াল যে যুদ্ধটা হয়েছিল, কলোনিয়াল যে মুভমেন্টটা হয়েছিল সেখানেও সন্ত্রাসবাদের আশ্রয় নেওয়া হয়েছিল। পরে আমরা এক্সট্রিম লেফটিস্ট সন্ত্রাসবাদ দেখলাম, যেটা চারু মজুমদার আমাদের এই অঞ্চলে যদি বলি, চারু মজুমদার বাংলাদেশের তৎকালীন ওই সময়কার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি আরো অনেকগুলো পার্টি যেগুলো সর্বহারা, এদের একটা সন্ত্রাসবাদ ছিল, সেগুলো এক্সট্রিম রাইট এক্সট্রিম লেফট সন্ত্রাসবাদ ছিল, একই ধরনের এই ধরনের, তবে স্কেলটা সেটা একটু অন্যরকম ছিল। এখন এখন যেটা হচ্ছে যেটা আমরা রিলিজিয়াস বেস সন্ত্রাসবাদ বলছি, এটাও কিন্তু বিশ্বের যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আফগানিস্তান ইত্যাদি ঘিরে যে পরিস্থিতি, তার দিক থেকে সূত্রপাত হয়েছে। বাংলাদেশে বিষয়টি প্রথম চোখে আসে সে আপনার উদীচির সময় বটমূলে যে বোমা হামলা হয়েছিল, সেটাকেও অনেকে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বা হুজিবি কথা বলে মোটামুটি আমরা ভুলে গিয়েছিলাম। তারপর 2005 সালে আমরা দেখলাম একটা অর্গানাইজড জেএমবি নামে যেটা বেরিয়েছিল, তারা 63টি জেলায় সাইমেলটেনিয়াসলি বম্বিং করলো, কিছু তার কিছুদিন পরে আমরা দেখলাম একটা ভয়াবহ তাণ্ডব, কয়েকটি জায়গায় তারা আত্মঘাতী বোমা হামলা করলো, বিশেষ করে বিচারকদের উপরে। এটার পরে মোটামুটি এদের ধরপাকড়ের পরে কিছুটা পরিস্থিতি অনেকটা একরকম শান্ত ছিল, কিন্তু সেখানে শান্ত থাকার মানে এই নয়, তখনও বলা হয়েছিল যে ওই পরিস্থিতির কারণে যেহেতু তাদেরকে তাদের টপ লিডারকে ধরা হয়েছিল, পানিশমেন্ট দেওয়া হয়েছিল, যেহেতু তারা কানেক্টেড, তারা দে ক্লেম টু বি কানেক্টেড উইথ আফগানিস্তান, পরবর্তী পর্যায়ে মিডল ইস্টের বিষয়গুলো যখন বিস্তারিত হলো, তখন কিন্তু আমরা দেখলাম নানান রকমের ছোট ছোট দল, আনসারুল্লাহ বাংলা টিম, আল্লাহর দল, জেএমবি, কেজেএমবি, এখন যেটা আমরা শুনছি নব্য জেএমবির কাহিনীটা তো আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি বলে
ডেফিনেশন অফ নব্য জঙ্গি আমরা ঠিক জানি না, উত্থান আইএস এর কিছুটা পতন, আল কায়দার আবার নতুন করে আল কায়দার জন্ম, সবকিছু মিলিয়েই এই বাংলাদেশের এর এফেক্টটা পড়েছে। তার কারণ আপনি জানেন যে বাংলাদেশে 90% মুসলমানের জায়গা, এখানে ইভেন 0.1% লোক যদি রেডিকালাইজ হয়ে গিয়ে থাকে তাহলে দ্যাট ইজ ডেঞ্জারাস। সো আপনার প্রশ্নের উত্তর যদি আমি বলি যে বাংলাদেশকে যদি মনে করা হয় যে এখানে রেডিকালিজমটা একেবারেই সম্ভব নয়, আমি সেটা ঠিক মনে করি না। 90% মুসলমানের দেশে, বিশেষ করে যারা বাইরে আছে, বিভিন্ন জায়গা আছে, এখন বাংলাদেশিরা প্রচুর বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কারো কেউ হয়তো সেকেন্ড প্রজন্ম আছে, বাইরের থেকে যে যে মোটিভেশনটা হচ্ছে এর এফেক্টটা বাংলাদেশে পড়ছে, এটাতে কোনো সন্দেহ অবকাশ নেই। এটাই হচ্ছে আপনি যদি বলি সংক্ষেপে হিস্ট্রি অফ এক্সট্রিম টেরোরিজম বা রাইটিস্ট টেরোরিজম
সাধারণভাবে আমাদের শ্রোতাদের অনেকেও এটাকে ট্রেস করেন 80-এর দশকে, যেমন আফগানিস্তানে যখন কিনা তালেবানদের উত্থান ঘটেছিল সেই সময়টায়। কিন্তু আমরা ইতিহাস যদি পর্যালোচনা করে দেখি, আমরা যদি আরো পিছন দিকে যাই তাহলে দেখতে পাবো এর আগে, বহু আগে, বহু ইতিহাসের অনেক আদি যুগেও এই রেডিকালিজম ছিল, রেডিকালিজমের ট্রেস আমরা দেখতে পাই। এই রিলিজিয়ান বেসড যে জঙ্গিবাদ তার আমরা ট্রেস দেখতে পাই। এবং এটা নিয়ে আমাদের প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, সংবাদ ভাষ্যকার, তিনি বেশ কিছু কাজ করেছেন বলে আমার ব্যক্তিগতভাবে জানা আছে। সেই 70-এর দশক থেকে যখন উনি ইস্টার্ন নিউজ এজেন্সিতে ছিলেন বাংলাদেশে, সে সময় থেকে। তো মোহাম্মদুল্লাহ ভাই, আপনি এ সম্পর্কে আলোকপাত করবেন?
আপনি অনেক রেডিকালিজমের কথা বলছেন, যে ইংরেজিতে যে অ্যাসাসিন শব্দটা, এটা কিন্তু হাসিসিন থেকে এসছে, এবং এই একটা গ্রুপ আপনার একটা শিয়া অপভ্রংশ গ্রুপ ইরাকের মাউন্টেনিয়াস এরিয়াতে, সিরিয়া ইরাকের ওই অঞ্চলে পর্বত সংকুল এরিয়াতে তারা ছিল, এবং প্রায় ওদের সন্ত্রাস 100 বছর বা তারও বেশি চলেছিল তারা এই হত্যাকাণ্ড চালাত ধর্মের নামে। তো যাই হোক, আমাদের অঞ্চল সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত বিখ্যাত নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার শাখাওয়াত যেটা বললেন, আমি তার অনুরাগীদের একজন, তার নানা ক্ষেত্রে অবদানের জন্য আমি তার সাথে একমত। কিন্তু এই যে বাংলাদেশের এই ব্যাপারটা, এটার আরো একটা দিক আছে। একটা তো হচ্ছে যে এখন এই যে ইন্টারনেটের যুগে এক ধরনের রোমান্টিসিজম থাকে, কপিক্যাট, একজন খুন করছে আরেকজন দেখে খুন করে, এই যে এটার একটা কপিক্যাট শব্দ আছে, মানে অনুকরণ করা, অনুসরণ করে, এটা একটা কিন্তু এক ধরনের রোমান্টিসিজম হয়ে দাঁড়িয়েছে। এবং ধর্মীয় প্রবণতা, মধ্যপ্রাচ্য থেকে অনেক লোক এসে এখন বাংলাদেশে এই মধ্যপ্রাচ্যের ধরনের আলখাল্লা পরা, তারপরে এই যে আমাদের দেশের মায়েরা বোনেরা, আমরা যখন ছোটকালে ছিলাম তারা মাথায় ঘোমটা দিতেন নিশ্চয়ই, কিন্তু এখন এই হিজাব পরা, ইউনিভার্সিটিতে পড়ছেন, সব জায়গায় পড়ছেন, এটা একটা, এটা খারাপ তা বলছি না, এই আর একটা ধরন। এবং এদের মধ্যে এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টির জন্য, রিক্রুটমেন্টের জন্য, যেমন অনেকগুলো ক্ষেত্রে নর্থ সাউথ ইউনিভার্সিটি, সম্ভবত ঢাকার বেশ কিছু ছাত্রের মধ্যে রেডিকালিজম ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রথম বাংলাদেশে যে ব্লগার হত্যা করলো, রাজীব তাকে হত্যা করেছিল, ওই ইউনিভার্সিটির কয়েকজন, এটা একটা অভিযোগ আছে। একটা ট্রেন্ড শুরু হয়েছে। আর একটা হচ্ছে রাজনৈতিক ভাবে এই পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য কৌশল নেওয়া হয়নি, পদক্ষেপ নেওয়া হয়নি। সেটা একটা অর্থ হচ্ছে আপনার অনেকে, যে আমাদের দেশে যারা কতগুলো এক্সট্রিমিস্ট প্রতিষ্ঠান তাদেরকে তো ব্যান করা হয়েছে পৃথিবীর অনেক দেশে, কিন্তু রাজনৈতিক যে বিপক্ষ মত থাকে, গণতন্ত্রের চেষ্টা করা উচিত। তারা যদি প্রত্যক্ষভাবে খুনি সন্ত্রাসী সংগঠন না হয়, কেবল রাজনৈতিক বিপক্ষ হওয়ার কারণে তাদের কর্মকাণ্ড যদি প্রতিহত করা হয়, তাদের যদি দেয়ালে ঠেকিয়ে দেওয়া হয়, তখন ঘটনা কি ঘটে যে তারা ওই সমস্ত নিজেদের স্বার্থে দেশের এবং জাতির ভবিষ্যৎ কথা চিন্তা না করে অনেক সময় ওই সমস্ত সন্ত্রাসবাদী